नमः विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीमिति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिने नमयं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण। आज श्री चैतन्य चरितामृत ग्रंथ अध्ययन प्रारंभे हमें हमार परमाराध्य गुरुपाद पद्म इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपादेर अन्यतम कृपाधन्य इस्कनेर अन्यतम गुरु इस्कनेर अन्यतम गवर्निंग बॉडी कमिश्नर जीबीसी ओ इस्कन नाम हटे विश्व प्रचारक मंत्री ओम विष्णुपाद अष्टतरुशत श्री श्रीमद जयपताका स्वामी श्रील गुरुदेवर पादपद्मे दंडवत प्रणति निवेदन करे तार हेतुकि कृपा ओ आशीर्वाद प्रार्थना करछि एवं आमार परमाराध्य परम गुरुपाद पद्म इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभय चरण अरविंद भक्ति वेदांत स्वामी प्रभुपादेर श्रीपाद पद्मे दंडवत प्रणति निवेदन करे तार हेतुकि कृपा ओ आशीर्वाद प्रार्थना करछि एवं सकल श्रोता भक्तमंडली अपने चरणे प्रणाम निवेदन करे अपने रहित आशीर्वाद प्रार्थना कर हरे कृष्ण। तो आज के हमरा श्री चैतन्य चरितामृत ग्रंथेर अंत्यलीला नवम परिच्छेदेर गोपीनाथ पटनायक उधार एवं श्री चैतन्य महाप्रभुर भक्तवात्सल्य विषय वस्तु श्रवण करब। तो प्रथमे ये नवम परिच्छेदे संक्षिप्त सारे बला है छे भवानंद रायर पुत्र गोपीनाथ पटनायक सरकारी कर्मचारी कार्य निजुक्त छिलेन किंतु तिनी राजकोषेर किछु अर्थ नष्ट करेछिलेन सुतरां राजा प्रताप रुद्रेर ज्येष्ठ पुत्र बड़जाना आदेश दिलेन गोपीनाथ पटनायक के जेन मृत्युदंडे दंडित करा हय। एभावे गोपीनाथ पटनायक के हत्या करवार जन्य चांगार उपरे उत्तोलन करा हलो किंतु श्री चैतन्य महाप्रभुर कृपार फले तिनी मुक्त हलेन अधिकन्तु ताके पूर्वापेक्षा उच्च पदे अभिषिक्त करा हुए छिलो। अगण्य धन्य चैतन्य गणानं प्रेम वन्यया निन्ने अधन्य जन शांतमरु शश्वत अनुपतां। असंख्य गौरवान्वित चैतन्य भक्तेर प्रेम बन्यार द्वारा हतभाग्य जनगणेर अंतकरण रूप मरुभूमिते जलमय हयेछिल। जय जय श्रीकृष्ण चैतन्य दयामय जय जय नित्यानंद करुणा हृदय दयामय श्री चैतन्य महाप्रभुर जय करुण हृदय नित्यानंद प्रभुर जय जयाद्वैताचार्य जय जय दयामय जय गौर भक्त गण सबरसमय অত্যন্ত দয়াময় শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয়, রসময় শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। এই মত মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নীলাচলে বাস করেন কৃষ্ণ প্রেম রঙ্গে। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু নিরন্তর কৃষ্ণ প্রেমে মগ্ন হয়ে তাঁর ভক্তদের সঙ্গে নীলাচলে বাস করছিলেন। অন্তরে বাহিরে কৃষ্ণ বিরহ তরঙ্গ, নানাভাবে ব্যাকুল প্রভুর মনয়ারয়ঙ্গ। শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তরে ও বাহিরে নিরন্তর কৃষ্ণ বিরহে উদ্বেলিত ছিলেন। তাঁর দেহ এবং মন নানা প্রকার দিব্যভাবে ব্যাকুল হয়েছিল। দিনে নিত্য কীর্তন জগন্নাথ দর্শন, রাত্রে রায় স্বরূপ শোনে রসয়াস্বাদন। দিনের বেলা তিনি নিত্য কীর্তন করতেন এবং মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতেন, আর রাত্রে রামানন্দ রায় ও স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে কৃষ্ণ প্রেমের অপ্রাকৃত রস আস্বাদন করতেন। ত্রিজগতের লোক আসি করেন দর্শন, যেই দেখে সেই পায় কৃষ্ণ প্রেম ধন। ত্রিজগতের লোক এসে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতেন এবং যিনি তাকে দর্শন করতেন তিনি কৃষ্ণ প্রেম ধন লাভ করতেন। মনুষ্যের বেশে দেব গন্ধর্ব কিন্নর, সপ্ত পাতালের যত দৈত্য বিষধর। মানুষের বেশ ধারণ করে দেবতা গন্ধর্ব কিন্নর এবং সপ্ত পাতালের দৈত্য এবং সর্পসদৃশ প্রাণীরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে আসতেন। সপ্তদ্বীপে নবখণ্ডে বৈশে যতজন, নানা বেশে আসি করে প্রভুর দর্শন। সপ্তদ্বীপ এবং নবখণ্ডে সমস্ত অধিবাসীরা নানা বেশ ধারণ করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে আসতেন। প্রহ্লাদ বলি ব্যাস শুক আদি মুনিগণ, আসি প্রভু দেখি প্রেমে হয় অচেতন। প্রহ্লাদ মহারাজ, বলি মহারাজ, ব্যাসদেব, শুকদেব আদি মুনি ঋষিরা এসে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে কৃষ্ণ প্রেমে অচেতন হতেন। শিল প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন, কোন কোন ঐতিহাসিকের মতে প্রহ্লাদ মহারাজের জন্ম হয় ত্রেতা যুগে পাঞ্জাবের মুলতান শহরে। কশ্যপ বংশীয় রাজা হিরণ্যকশিপুর পুত্ররূপে তার জন্ম হয়। প্রহ্লাদ মহারাজ ছিলেন এক মহান বিষ্ণু ভক্ত, কিন্তু তার পিতা ছিলেন বিষ্ণু বিদ্বেষী। পিতা পুত্রের মনোভাবের এই বিরুদ্ধের ফলে দৈত্য পিতা প্রহ্লাদকে নানাভাবে নির্যাতন করেছিল এবং বধ করার চেষ্টা করেছিল। সেই নির্যাতন যখন অসহ্য হয়ে ওঠে, তখন পরমেশ্বর ভগবান শ্রী নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়ে দৈত্যরাজ হিরণ্যকশিপুকে সংহার করেছিলেন। বলি মহারাজ ছিলেন প্রহ্লাদ মহারাজের পৌত্র। প্রহ্লাদ মহারাজের পুত্র ছিল বিরোচন এবং তার পুত্র ছিল বলি। বামনদেব রূপে ভগবান আবির্ভূত হয়ে বলি মহারাজের কাছে ত্রিপাদ ভূমি ভিক্ষা করে ত্রিভুবন অধিকার করেন। এভাবে বলি মহারাজ বামনদেবের মহান ভক্তে পরিণত হন। বলি মহারাজের একশত পুত্র ছিল, তাদের মধ্যে সকলের জ্যেষ্ঠ মহারাজ বান ছিলেন সবচাইতে প্রসিদ্ধ। ব্যাসদেব পরাশর মুনির পুত্র, তিনি সত্যবতেয় এবং কৃষ্ণদ্বৈপায়ন বাদরায়ণ মুনি নামেও পরিচিত। ইনি সাধারণ মানুষের সুবিধার জন্য বেদকে চারটি ভাগে বিভক্ত করেন, সাম, যজু, ঋক এবং অথর্ব। তিনি 18টি পুরাণ, ব্রহ্মসূত্র এবং তার স্বাভাবিক ভাষ্য শ্রীমদ ভাগবত রচনা করেন। তিনি ছিলেন ব্রহ্ম সম্প্রদায়ভুক্ত এবং নারদ মুনির শিষ্য। সুখদেব গোস্বামী ব্যাসদেবের পুত্র, তিনি ছিলেন আকুমার ব্রহ্মচারী এবং ব্রহ্মজ্ঞ, কিন্তু পরে তিনি শ্রীকৃষ্ণের এক মহান ভক্তে পরিণত হন। তিনি মহারাজ পরীক্ষিতের কাছে শ্রীমদ ভাগবতের বর্ণনা করেন। বাহিরে ফুক্কারে লোক দর্শন না পাইয়া কৃষ্ণ কহ বলেন প্রভু বাহিরে আসিয়া। শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন না পেয়ে লোকেরা বাইরে প্রবল কলরব করতেন, এবং তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বাইরে এসে তাদের বলতেন কৃষ্ণনাম কীর্তন কর, প্রভুর দর্শনে সব লোক প্রেমে ভাসে, এই মত যাই প্রভুর রাত্রি দিবসে। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে সমস্ত লোকেরা কৃষ্ণ প্রেমে মগ্ন হতেন। এভাবে মহাপ্রভুর রাত্রি এবং দিন অতিবাহিত হতো। একদিন লোক আসি প্রভুরে নিবেদিল, গোপীনাথেরে বড় জানা চাঙ্গে চড়াইল। একদিন লোকেরা এসে শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন যে ভবানন্দ রায়ের পুত্র গোপীনাথ পটনায়ককে রাজার জ্যেষ্ঠ পুত্র বড় জানা চাঙ্গে চড়িয়েছেন। প্রভুপাদ উল্লেখ করলেন, চাং হল দণ্ডনীয় ব্যক্তিকে হত্যা করার এক ধরনের কৌশল। এটি একটি উচ্চ মঞ্চ বিশেষ, যার উপর অপরাধীকে দাঁড় করানো হয়। মঞ্চের নিচে খাড়াভাবে অনড় খড়গ সকল রক্ষিত থাকে। মঞ্চের উপর থেকে দণ্ডনীয় ব্যক্তিকে খড়গের উপর ফেলে দিয়ে তার প্রাণনাশ করা হয়। কোনো কারণে গোপীনাথ পটনায়ককে মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হয়েছিল এবং তাই তাকে চাঙ্গের উপরে উঠানো হয়েছিল। তলে খড়গ পাতি তারে উপরে ডারিবে, প্রভু রক্ষা করেন যবে তবে নিস্তারিবে। চাঙ্গের নিচে খড়গ পাতা হয়েছিল এবং উপর থেকে গোপীনাথকে তার উপর ছুঁড়ে ফেলা হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু যদি তাকে রক্ষা করেন তাহলে কেবল রক্ষা পেতে পারে। সবংশে তোমার সেবক ভবানন্দ রায়, তাঁর পুত্র তোমার সেবকে রাখিতে জুয়ায়। তারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, ভবানন্দ রায় এবং তার পরিবারের সকলে আপনার সেবক, তাই তার পুত্রকে রক্ষা করা আপনার উচিত। প্রভু কহে, রাজা কেনে কর এ তাড়ন, তবে সেই লোক কহে সব বিবরণম। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, রাজা কেন তাকে দণ্ড দিচ্ছেন? তখন তারা সমস্ত ঘটনা খুলে বললেন, গোপীনাথ পটনায়ক রামানন্দ ভাই সর্বকাল হয় তেহ রাজ বিষয়ী। তারা বললেন, রামানন্দ রায়ের ভাই গোপীনাথ পটনায়ক দীর্ঘকাল রাজার সম্পত্তি রক্ষকের কাজ করত। মাল জাঠিয়া দণ্ড পাটে তার অধিকার, সাধি পাড়ি আনি দ্রব্য দিল রাজদ্বার। তিনি মাল জাঠিয়া দণ্ডপাট নামক স্থানের অধিকারী এবং সেখানে কর আদায় করে তিনি রাজকোষে জমা দেন। 2 লক্ষ কাহান তার ঠাঁই বাকি হইল, 2 লক্ষ কাহন কৌড়ি রাজা তো মাগিল। এক সময় রাজকোষে তার 2 লক্ষ কাহন কড়ি বাকি পড়ে গেল এবং রাজা তখন সেই 2 লক্ষ কাহন কড়ি তার কাছে দাবি করলেন। তেহ কয়ে স্থূল দ্রব্য নাহি যে গনি দিব, ক্রমে ক্রমে বেচি কিনি দ্রব্য ভরিব। গোপীনাথ পটনায়ক তখন রাজাকে বললেন, আমার কাছে এমন কোন স্থূল দ্রব্য নেই যে এখনই আমি আপনাকে সেই অর্থ দিতে পারি, দয়া করে আপনি আমাকে কিছু সময় দিন, তাহলে ধীরে ধীরে আমি বেচা কেনা করে সে অর্থ ফিরিয়ে দেব। ঘোড়া 10-12 হয় লহ মূল্য করি, এত বলি ঘোড়া আনে রাজদ্বারে ধরি। আমার কাছে 10-12টি ঘোড়া আছে, সেগুলি যথাযথ মূল্য দিয়ে আপনি কিনে নিন। এই বলে তিনি সেই ঘোড়াগুলি রাজদ্বারে নিয়ে এলেন। এক রাজপুত্র ঘোড়ার মূল্য ভালো জানে, তারে পাঠাইল রাজা পাত্র মিত্র শোনে। রাজার এক পুত্র খুব ভালোভাবে জানত কিভাবে ঘোড়ার মূল্য নির্ণয় করতে হয়, তাই রাজা তাকে পাত্র মিত্র সহ পাঠালেন। সেই রাজপুত্র মূল্য করে ঘাটাইয়া গোপীনাথের ক্রোধ হইল মূল্য শুনিয়া। সে রাজপুত্র কমিয়ে কমিয়ে সেই ঘোড়াগুলির মূল্য নির্ধারণ করল এবং সেই মূল্য শুনে গোপীনাথের খুব রাগ হল। সেই রাজপুত্রের স্বভাব গ্রীবা ফিরায় ঊর্ধ্বমুখে বারবার ইতি উতি চায়। সে রাজপুত্রের মুদ্রা দোষ ছিল, গ্রীবা ফিরিয়ে ঊর্ধ্বমুখে বারবার এদিক ওদিক চায়। তারে নিন্দা করি কহে সগর্ব বচনে, রাজা কৃপা করে তাতে ভয় নাহি মানে। আমার ঘোড়া গ্রীবা না ফিরায় ঊর্ধ্বে নাহি চায়, তাতে ঘোড়ার মূল্য ঘাটি করিতে না জুয়ায়। রাজা তাকে কৃপা করেন বলে গোপীনাথের মনে কোনো ভয় ছিল না। সে তখন সগর্বে তাকে নিন্দা করে বলে, আমার ঘোড়া এদিক ওদিক ঘাড় ফিরিয়ে উপরের দিকে চায় না, তাই কমিয়ে কমিয়ে ঘোড়ার মূল্য নির্ধারণ করা আপনার উচিত হয়নি। শুনি রাজপুত্র মনে ক্রোধ উপজিল, রাজার ঠাঁই যাই বহু লাগানি করিল। সেই কথা শুনে রাজপুত্রের মনে ক্রোধের উদয় হল এবং সে রাজার কাছে গিয়ে গোপীনাথ পট্টনায়কের বিরুদ্ধে নানা রকম মিথ্যা অভিযোগ করল। কৌড়ি নাহি দিবে এই বেড়াই ছদ্ম করি, আজ্ঞা দেহ যদি চাঙ্গে চড়াইয়া লই কৌড়ি। তিনি রাজাকে বললেন, এই গোপীনাথ পট্টনায়ক টাকা ফেরত দিতে অনিচ্ছুক, তাই সে নানা রকম অজুহাত দেখাচ্ছে। আপনি যদি আদেশ দেন তাহলে আমি তাকে চাঙ্গে চড়িয়ে সে টাকা আদায় করে নেব। রাজা বলে, যেই ভালো সেই কর যাই, যে উপায়ে কৌড়ি পাই কর সে উপায়। রাজা তখন তাকে বললেন, তুমি যা ভালো বুঝো তাই করো, যেভাবে আমি আমার টাকা ফেরত পাই সেই ব্যবস্থা করো। রাজপুত্র আসি তারে চাঙ্গে চড়াইল, খড়গ উপরে ফেলাইতে তলে খড়গ পাতিল। রাজপুত্র তখন গোপীনাথ পট্টনায়ককে চাঙ্গে চড়িয়ে খড়গের উপরে ফেলার জন্য নিচে খড়গ পাতাল। শুনি প্রভু কহে কিছু করি প্রণয় রোষ, রাজ কৌড়ি দিতে না রে রাজার কি বা দোষ। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু কিছু প্রণয় রস প্রদর্শন করে বললেন, গোপীনাথ রাজার টাকা ফেরত দিচ্ছে না তাই রাজা তাকে শাস্তি দিচ্ছে, তাতে রাজার কি দোষ। রাজ বিলাত সাধি খাই নাহি রাজ ভয়, দাড়ি নাটু আরে দিয়া করে নানা ব্যয়। গোপীনাথ পট্টনায়কের কাজ রাজার হয়ে কর আদায় করা, কিন্তু সে রাজাকে ভয় না করে নর্তকীর কাছে গিয়ে নানাভাবে রাজার অর্থ ব্যয় করেছে। যেই চতুর সেই করুক রাজ বিষয়, রাজদ্রব্য শুদ্ধি পায় তার করুক ব্যয়। যে চতুর সে রাজকার্য করতে পারে এবং রাজার পাওনা মিটিয়ে দিয়ে যা উদ্বৃত থাকে তা ব্যয় করতে পারে। হেন কালে আর লোক আইল ধাইয়া, বাণীনাথাদি সবংশে লইয়া গেল বান্ধিয়া। সে সময় আর একজন লোক সেখানে এসে খবর দিল যে বাণীনাথ আদি ভবানন্দ রায়ের বংশে সকলকে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। প্রভু কহে, রাজা আপনে লেখার দ্রব্য লইব, আমি বিরক্ত সন্ন্যাসী তাহে কি করিব। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, রাজা তার পাওনা বুঝে নেবে, আমি বিষয়ের প্রতি অনাসক্ত সন্ন্যাসী, আমি কি করতে পারি। তবে স্বরূপাদি যত প্রভুর ভক্তগণ, প্রভুর চরণে সবে কইলা নিবেদন, রামানন্দ রায়ের গোষ্ঠী সব তোমার দাস, তোমার উচিত নহে ওই ছেন উদাস। তখন সর্বদামদর গোস্বামী প্রমুখ সমস্ত ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে পতিত হয়ে ঐকান্তিকভাবে অনুরোধ করলেন, রামানন্দ রায়ের গোষ্ঠী সকল আপনার দাস, তাদের প্রতি এইভাবে উদাস হওয়া আপনার উচিত নয়। শুনি মহাপ্রভু কহে সক্রোধ বচনে মরে আজ্ঞা দেহ সবে যাও রাজস্থানে তোমা সবার এই মতো রাজ ঠাই যাইয়া কৌড়ি মাগিল মুই আঞ্চল পাতিয়া। সে কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু ক্রোধ ভাবে বললেন, তোমরা কি বলতে চাও যে আমি রাজার কাছে যাব? তোমরা কি চাও যে আমি রাজার কাছে গিয়ে আঞ্চল পেতে টাকা কড়ি ভিক্ষা করি? পাঁচ গণ্ডার পাত্র হয় সন্ন্যাসী ব্রাহ্মণ, মাগিলে বা কেনে দেবে দুই লক্ষ কাহন। সন্ন্যাসী অথবা ব্রাহ্মণ পাঁচ গণ্ডা পর্যন্ত ভিক্ষা করতে পারে, কিন্তু সে চাইলেও কেন তাকে দুই লক্ষ কাহন করে দেওয়া হবে? হেন কালে আর লোক আইল ধাইয়া, খড়গের উপরে গোপীনাথে দিতেছে ডারিয়া। তখন আর একজন লোক ছুটে এসে খবর দিল যে গোপীনাথকে খড়গের উপর ফেলার সমস্ত আয়োজন ইতিমধ্যে করা হয়ে গেছে। শুনি প্রভুর গণ প্রভুরে করে অনুমনয়, প্রভু কয়ে আমি ভিক্ষুক আমা হইতে কিছু নয়। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদেরা সকলে তাকে পুনরায় অনুরোধ করলেন, কিন্তু মহাপ্রভু উত্তর দিলেন, আমি ভিক্ষুক, এই ব্যাপারে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। তাতে রক্ষা করিতে যদি হয় সবার মনে, সবে মেলি যা না হো জগন্নাথের চরণে। কিন্তু তোমরা সকলে যদি তাকে রক্ষা করতে চাও তাহলে সকলে মিলে শ্রী জগন্নাথের শ্রীপাদ পদ্মে তোমাদের প্রার্থনা জানাও। ঈশ্বর জগন্নাথ যাহা হাতে সর্বর্থ, কর্তুম কর্তম অন্যথা করিতে সমর্থ। শ্রী জগন্নাথ দেব পরমেশ্বর ভগবান, তিনি সর্বশক্তিমান, তাই তিনি তার ইচ্ছা অনুসারে সবকিছুই করতে পারেন। ইহা যদি মহাপ্রভু এতে কহিলা, হরিচন্দন পাত্র যাই রাজারে কহিলা। গোপীনাথ পটনায়ক সেবক তোমার, সেবকের প্রাণদণ্ড নহে ব্যবহার। মহাপ্রভু যখন এইভাবে উত্তর দিলেন তখন হরিচন্দন পাত্র নামক একজন রাজকর্মচারী রাজার কাছে গিয়ে বললেন, গোপীনাথ পটনায়ক আপনার সেবক, সেবকের প্রাণদণ্ড দেওয়া উচিত ব্যবহার নয়। বিশেষ তাহার ঠাই কৌড়ি বা কি হয়, প্রাণ নিলে কি বা লাভ নিজ ধন ক্ষয়। তার দোষ হচ্ছে যে রাজকোষে তার কিছু টাকা কড়ি বাকি আছে, কিন্তু তার প্রাণ নিলে কি লাভ হবে? তাহলে আপনারই তো ক্ষতি, কেননা সে ধন আর ফেরত তো পাওয়া যাবে না। যথার্থ মূল্যে ঘোড়া লহ যেবা বা কি হয়, ক্রমে ক্রমে দিবে ব্যর্থ প্রাণ কে নেলয়। তার থেকে বরঞ্চ যথার্থ মূল্য দিয়ে তার ঘোড়াগুলি নিয়ে আর যে টাকা বাকি থাকে তা ক্রমে ক্রমে তার কাছ থেকে উসল করে নেওয়া দরকার, শুধু শুধু তার প্রাণ নিয়ে কি লাভ? রাজা কহে, এই বাত আমি নাহি জানি, প্রাণ কেনে লইব তার দ্রব্য চাহি আমি। বিস্মিত ভাবে রাজা তখন বললেন, এ কথা আমি কিছুই জানি না, আমি কেন তার প্রাণ নেব? আমি কেবল তার কাছ থেকে আমাদের পাওনা টাকা উসল করে নিতে চাই। তুমি যাই কর তাহা সর্বসমাধান, দ্রব্য জয়ছে আই সে আর রহে তার প্রাণ। আপনি সেখানে গিয়ে এসবের সমাধান করুন, যাতে টাকা ফেরত পাওয়া যায় এবং তার প্রাণ বাঁচে। তবে হরিচন্দন আসি জানারে কহিল, চাঙ্গে হইতে গোপীনাথে শীঘ্র নামাইল। তখন হরিচন্দন সেখানে গিয়ে রাজপুত্রকে রাজার আদেশ জানালেন এবং তখন গোপীনাথকে চাং থেকে নামানো হল। দ্রব্য দেহ রাজা মাগে উপায় পুছিল, যথার্থ মূল্যে ঘোড়া লহ তেহ তো কহিল। ক্রমে ক্রমে দিমু আর যত কিছু পারি, অবিচারে প্রাণ লহ কি বলিতে পারি। তারপর তাকে জানানো হল যে রাজা তার কাছ থেকে তার পাওনা টাকা ফেরত চেয়েছেন এবং কিভাবে তিনি তা শোধ করবেন তার উপায় জানতে চেয়েছেন। তখন গোপীনাথ বলল, যথার্থ মূল্য দিয়ে আমার ঘোড়াগুলি নিন, আর যা বাকি থাকে তা আমি ধীরে ধীরে শোধ করে দেব। বিনা বিচারে আপনারা আমার প্রাণ নিচ্ছিলেন, তাহলে আমি আর কি বলতে পারি। যথার্থ মূল্য করি তবে সব ঘোড়া লইল, আর দ্রব্যের মুদ্দতি করি ঘরে পাঠাইল। তখন যথার্থ মূল্য নির্ধারণ করে তার ঘোড়াগুলি নেওয়া হল এবং বাকি টাকা ফেরত দেওয়ার সময় নির্ধারণ করে গোপীনাথ পটনায়কে ছেড়ে দেওয়া হল। এথা প্রভু সেই মনুষ্যের প্রশ্ন কইল, বাণীনাথ কি করে সবে বাঁধিয়া আনিল। এদিকে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই বার্তাবাহককে জিজ্ঞাসা করলেন, বাণীনাথকে যখন বেঁধে আনা হলো তখন সে কি করছিল? সে কহে, বাণীনাথ নির্ভয়ে লয় কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ কহে ও বিশ্রাম। সে তখন উত্তর দিল, বাণীনাথ নির্ভয়ে কৃষ্ণ নাম উচ্চারণ করছিলেন, সে নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করছিল। সংখ্যা লাগি দুই হাতে অঙ্গুলিতে লেখা, সহস্রাদি পূর্ণ হইলে অঙ্গে কাটে রেখা। সে তার দুই হাতে আঙ্গুলে সংখ্যাপূর্বক নাম করছিল এবং সহস্র নাম পূর্ণ হলে সে তার দেহে একটি করে দাগ কাটছিল। শুনি মহাপ্রভু হইলা পরম আনন্দ, কে বুঝিতে পারে গৌরের কৃপা ছন্দ বন্ধ। সে কথা শুনে মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন, তার ভক্তের প্রতি মহাপ্রভুর অহিতুকী কৃপার কথা কে বুঝতে পারে। হেন কালে কাশী মিশ্র আইলা প্রভু স্থানে, প্রভু তারে কহে কিছু স উদ্বেগ বচনে। সেই সময় কাশী মিশ্র শ্রী চৈতন্য মহাপ্রভু স্থানে এলেন এবং মহাপ্রভু উদ্বিগ্নভাবে তাকে কিছু বললেন। ইহা রহিতে নারী জামু আলাল নাথ, নানা উপদ্রব ইহা না পাই সুয়াত। মহাপ্রভু তাকে বললেন, এখানে আমি আর থাকতে পারি না, আমি আলালনাথে চলে যাব, এখানে নানা রকম উপদ্রব হচ্ছে, তাই এখানে আমি সুয়াস্তি পাচ্ছি না। ভবানন্দ রায়ের গোষ্ঠী করে রাজ বিষয়, নানা প্রকারে করে তারা রাজদ্রব্য বয়। ভবানন্দ রায়ের পরিবারের মানুষেরা রাজকার্য করে এবং নানাভাবে তারা রাজার ধন ব্যয় করে। রাজার কি দোষ রাজা নিজ দ্রব্য চাই, দিতে নারে দ্রব্য দণ্ড আমারে জানায়। রাজার কি দোষ, রাজা তার নিজের ধন ফেরত চায় এবং তা না দিতে পারায় যখন রাজা তাদের দণ্ড দেয় তখন তারা তা আমাকে এসে জানায়। রাজা গোপীনাথে যদি চাঙ্গে চড়াইল, চারিবারে লোকে আসি মরে জানাইল। রাজা যখন গোপীনাথকে চাঙ্গে চড়ালেন তখন চারবার লোকেরা এসে আমাকে সে খবর জানালেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 63 নম্বর পর্যন্ত।